বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 12 জুন, 29 জ্যৈষ্ঠ এবং ফার্সি 22 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে সৌদি ও আমিরাতি গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা এবং বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও মানুষের দুর্দশা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে প্রাত্যহিক আয়োজন ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান বলেছে আমেরিকা এখনও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন। আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে রুশ প্রেসিডেন্টের মন্তব্য, বৈঠক সফল হওয়ার আশা। করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, মন্তব্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলা, 2 পুলিশ জওয়ান সহ 4 জন নিহত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবানচি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে একথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমেরিকার নয়া সরকার পরমাণু সমঝোতা সম্পর্কে তাদের নীতিতে পরিবর্তন আনার দাবি করছে, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ দেখা যাচ্ছে না, এগুলো কেবলই তাদের মুখের কথা। তাখতে রাবানচি আরও বলেছেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরান এখনও বিদেশে আটকে থাকা অর্থ ব্যবহার করতে পারছে না। এই অর্থ দিয়ে চিকিৎসা সামগ্রী পর্যন্ত কেনার সুযোগ দেওয়া হচ্ছে না। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার সদিচ্ছা প্রমাণের একটা প্রাথমিক ক্ষেত্র হচ্ছে ভিয়েনা আলোচনা, তবে প্রকৃতপক্ষে তারা আন্তরিক কিনা তা যাচাই হবে নিষেধাজ্ঞা কর্মক্ষেত্রে উঠছে কিনা তার উপর। ইরান এ বিষয়টি যাচাই করতে দেখবে। ইরান এ বিষয়টি যাচাই করে দেখবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে, তখন শুক্রবার এই মন্তব্য করেন ওয়াং ই। আমেরিকা 2018 সালের মে মাসে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। শুক্রবার জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পরমাণু সমঝোতায় ফেরার জন্য প্রথমে স্বাভাবিকভাবে যে কাজটি করতে হবে তা হচ্ছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু নিরস্ত্রীকরণ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আমেরিকার দাম্ভিক আচরণের তীব্র সমালোচনা করেন। ওয়াং ই বলেন, ইরান ও আমেরিকার পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আলোচনা যদিও চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, তারপরও সবগুলো পক্ষ যত তাড়াতাড়ি প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিষয়টির সমাধান করে ফেলে ততই মঙ্গল। জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। $1,62,00,000 বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান এই ভোটাধিকার ফিরে পেল। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতের আবানসি গতকাল টুইটার পোস্টে জানান, বিষয়টি নিয়ে ৬ মাস কাজ করার পর গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে তারা বকেয়া অর্থ পেয়েছে। মাজিদ তাখতের আবানসি স্পষ্ট করে বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরি পণ্য ও ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয়নি, বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায়নি। ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে। তার টুইটার পোস্টের আগে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বোজকির গতকাল জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে, যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক গত কয়েক বছরের মধ্যে এখনই সর্বনিম্নে পৌঁছেছে। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুতিনের বৈঠক করার কথা রয়েছে। তার আগ মুহূর্তে মার্কিন NBC টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করলেন, গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে নানা বাক বিতণ্ডার কয়েক মাস পর শেষ পর্যন্ত এই বৈঠক হতে যাচ্ছে। আশা করা হচ্ছে আমেরিকা ও রাশিয়ার দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু সহ আন্তর্জাতিক নানা সমস্যার সমাধানের চেষ্টা চালানো হবে এই শীর্ষ বৈঠকে। বাইডেন এবং ট্রাম্পের মধ্যে তুলনা করতে বলা হলে পুতিন বলেন, ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যার আচরণ মার্কিন রাজনীতি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাইডেন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ব্যক্তি এবং আশা করা যায় তার সঙ্গে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল নিজেকে শতভাগ সুরক্ষিত ও অজেয় বলে যে দাবি করে, সম্প্রতি ১২ দিনব্যাপী গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলো তার উৎসমূলে আঘাত এনেছে। হামাসের সিনিয়র নেতা মাহমুদ আজ-জাহার শুক্রবার আরবি নিউজ চ্যানেল আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া, লেবানন, হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর স্বার্থ একই সুতায় গাঁথা। সেই অভিন্ন স্বার্থ হচ্ছে ইসরায়েলের পতনের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা। আজ-জাহার বলেন, ইহুদিবাদী ইসরায়েল নিজেকে অজেয় বলে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল, শোর্ড অব গাজা যুদ্ধে তার অসারতা প্রমাণিত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এর পরবর্তী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ হবে, কারণ এবারের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিজেদের শক্তিমত্তা উপলব্ধি করেছে এবং বুঝতে পেরেছে তাদের পক্ষে নিজেদের অধিকার আদায় করা সম্ভব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারে 100টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র। আজ শনিবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে CEC বলেন, পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে, সেখানে নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কোভিড পরিস্থিতি শুরুর পর পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি। উল্লেখ্য, আগামী 21 জুন বরিশাল বিভাগের 137টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিবেচনায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হল। উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতির সাপেক্ষে আগামীকাল 13 জুন থেকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। চীন থেকে সিনোফার্মের কোভিড-19 ভ্যাকসিন কিনতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক সভার পর এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে এতে ভ্যাকসিন চুক্তির তারিখ ও দাম সম্পর্কে কিছু জানাননি তিনি। মন্ত্রী বলেন, সম্প্রতি ভ্যাকসিনের দাম প্রকাশ হয়ে যাওয়ায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদেরকে অপ্রকাশ্যযোগ্য তথ্যের বিষয়ে আরও সতর্ক হতে হবে। এর আগে গত 27 মে সিনোফার্মের 1.5 কোটি ডোজ ভ্যাকসিন কেনার একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা কমিটি। সভার পর মন্ত্রী পরিষদ বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতি ডোজ ভ্যাকসিন $10 কেনা হবে। তবে এই দাম প্রকাশিত হয়ে যাওয়ায় সে সময় জটিলতার সৃষ্টি হয়েছিল। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় 2 পুলিশ জওয়ান সহ 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 বেসামরিক ব্যক্তি রয়েছেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় 2 পুলিশ জওয়ান সহ 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 বেসামরিক ব্যক্তি রয়েছেন। আজ শনিবার ওই হামলার ঘটনায় 3 জওয়ান ও 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের আইজি বিজয় কুমার ওই হামলার নেপথ্যে সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়বার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে আরামপুরা এলাকায় আধাসামরিক বাহিনী CRPF এবং পুলিশের একটি যৌথ বাহিনী টহল দিচ্ছিল। এ সময় আচমকা সেখানে যৌথ বাহিনীকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে অজ্ঞাত গেরিলারা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। উভয় পক্ষের গুলির লড়াইয়ে 2 পুলিশ জওয়ান সহ 4 জনের মৃত্যু হয়েছে। হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং সোপোরে হামলার ঘটনা সম্পর্কে বলেন, ওই হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্য এবং 2 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। সরকারকে অবশ্যই এ ধরনের নির্মম প্রাণহানি বন্ধ নিশ্চিত করতে হবে বলেও ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। সংলাপের পক্ষে সাফাই দিয়ে PDP সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, বন্দুক কোনো সমস্যার সমাধান করতে পারে না এবং কেবল সংলাপই কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি বয়ে আনতে পারে। তিনি বলেন, আমরা এ ধরনের হামলা নিন্দা করি। এই হামলাগুলো জম্মু কাশ্মীরের সমস্যা সমাধান করতে পারে না। এছাড়া পিপুলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন, আপনার পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলতাফ বুখারি ও অন্য নেতৃবৃন্দ ওই হামলার নিন্দা করেছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সৌদি আরব সরকার এবারও করোনা ভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এবছর মোট 60,000 ব্যক্তি হজ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন দেশকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়ে দিয়েছে। রিয়াদ বলেছে, এবার বহির্বিশ্ব থেকে কোনো হজযাত্রী নেবে না তারা। এবারের হজ নিয়ে প্রথম দিকে টিকা নেওয়া কিছু বিদেশিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল সৌদি কর্তৃপক্ষের, কিন্তু টিকার ধরন ও কার্যকারিতা নিয়ে সন্দেহ এবং করোনার নতুন ধরনের বিস্তার বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। মহামারী শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ পালনের জন্য 25 লাখের বেশি মানুষ সমবেত হতেন। হজ থেকে সৌদি আরবের প্রতি বছর সহস্রাধিক কোটি মার্কিন ডলার আয় হতো। করোনা ভাইরাসের কারণে সৌদি আরব এক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি ইহুদি আমেরিকান কমিটির ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এটা দুঃখজনক যে অনেক দেশ সরাসরি হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে কথা বলছে না। তার দাবি, কোন দেশ হিজবুল্লাহ ও হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যায়িত করলেও রাজনৈতিক শাখাকে এর বাইরে রাখছে, কিন্তু বাস্তবে এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন বিরোধী উস্কানিমূলক প্রচারণা শুরু করেছে। ইরান বিরোধী এই অপপ্রচারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন বিরোধী বিদ্বেষমূলক প্রচারণা শুরু করেছে। প্রথমে নির্বাচন বয়কট এবং এরপর গোলযোগ সৃষ্টি করতে ইরানের জনগণকে উৎসাহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। আমিরাত ও সৌদি নিয়ন্ত্রিত এই গণমাধ্যমগুলো বিভিন্ন উস্কানিমূলক কৌশলে, যেমন ইরানের প্রেসিডেন্ট পদের গুরুত্বকে মূল্যহীন প্রমাণ করা বা প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনে জনগণের অংশ নেয়াকে বেহুদা বা অযথা হিসেবে তুলে ধরা, বিভ্রান্তি ছড়ানো, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি করা প্রভৃতির মাধ্যমে নির্বাচনের ব্যাপারে ইরানের জনগণকে হতাশ করার চেষ্টা করছে। এসব প্রচার মাধ্যমগুলো ইরানের অভ্যন্তরীণ পরিবেশকে বিষিয়ে তোলার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলোর জনমনেও ইরানের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক ছবি প্রচার প্রভৃতির মাধ্যমে ইরান সম্পর্কে সমগ্র এই অঞ্চলের জনমনে খারাপ ধারণা সৃষ্টির চেষ্টা করছে। সৌদি গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের অডিও ও ভিডিও ক্লিপ তুলে ধরার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে বিরূপ ধারণা তুলে ধরার পাশাপাশি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে লোক দেখানো বলে প্রচার চালাচ্ছে। এভাবে ইরান বিরোধী প্রচার চালানোর মাধ্যমে তারা পরোক্ষভাবে এই অঞ্চলের রাজতন্ত্র শাসিত আরব সরকারগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কেননা ইরানের নির্বাচনী ব্যবস্থা এ অঞ্চলের রাজতন্ত্র শাসিত আরব সরকার ব্যবস্থা ও তাদের অনুগত প্রচার মাধ্যমগুলোর জন্য চপেটাঘাত। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনবিহীন সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এ অবস্থায় সৌদি গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সমালোচনা করছে তা খুবই হাস্যকর। অথচ সৌদি আরবে সর্বশেষ নির্বাচন হয়েছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যার জন্য আরব গোত্রদের মধ্যে লটারির আয়োজনের মাধ্যমে। অর্থাৎ সৌদি আরবে কখনো গণতন্ত্রের ছোঁয়া না লাগলেও তারা ইসলামী ইরানের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে নিত্য পণ্যের দাম বাড়ছে, বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
চলমান বৈশ্বিক মহামারী করোনায় পর্যুদস্ত অর্থনীতি, কর্মহীন হয়ে এবং আয় কমে গিয়ে দারুণ কষ্টে আছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এমন দুর্দিনে মরার উপরে খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাজারে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। গত দু সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে দাম বেড়েছে প্রধান খাদ্যপণ্য চালসহ তেল, ডাল, মশলা, গোস্ত, সবজি ও ডিমের দাম। আর এ পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা।
অসুবিধা হচ্ছে, দাদা নির্মাণের খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমাদের অসুবিধা হচ্ছে। আগে তেলের দাম কত ছিল, এখন তেলের দাম কত চলে আসে। আমাদের তো, আমরা যারা প্রাইভেট চাকরি করি আমাদের তো বেতন বাড়ে না।
বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। চালের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে সিন্ডিকেটকে, আর তারা মূলত ক্ষমতাসীন দলেরই লোক।
মিনিকের চাল যেটা ব্যস্তম আমরা মনে করেন 54-55 টাকা, এটা 58 টাকা বিক্রি করতাম। সন্ধ্যা চালটা মনে করেন এটা 37-37 টাকা থাকার কথা, এখন 45-46 টাকা।
কিন্তু তেল আমরা মনে করেন আগে 640-650 টাকা ছিল 5 লিটার, এখন 690 টাকা থেকে 700 টাকা হয়ে গেছে। আর ঈদের পরের থেকে এখন 2-3 ধাপে বাড়ছে এই দাম।
ইন্ডিয়ায় মসুর ডালের দাম বেশি, কেজিতে বাড়ছে 10 টাকা এক সপ্তাহের ব্যবধানে। তারপরে মশলার ভিতরে আপনার লবঙ্গ দামটা বেশি, লবঙ্গ আপনার প্রায় 15 দিনে এক মাসের ভিতরে কেজিতে বাড়ছে 150-200 টাকা, দার্চিনি কেজিতে বাড়ছে 50 টাকা।
বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 15-20 টাকা। এক মাস ধরেই সবজির বাজার চড়া, গত 7 দিনের ব্যবধানে প্রায় প্রতিটি কাঁচা পণ্যের কেজিতে 5-10 টাকা মূল্য বৃদ্ধি ঘটেছে। অজুহাত বৃষ্টি বাদল এবং লকডাউনে বাজারে সবজি সরবরাহ নিয়মিত পাওয়া যাচ্ছে না, তাই সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দাম বেশি, ফলে খুচরা মূল্যও বেশি হচ্ছে। তবে প্রায় 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর পেঁয়াজের দাম কিছুটা কমেছে। করোনার কারণে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় 40 টাকা থেকে লাফিয়ে দাম বেড়ে কেজিতে 60 টাকা হয়ে গিয়েছিল। তবে এখন সরবরাহ বাড়ায় দাম কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO পূর্বাভাস দিয়েছে চলতি বছর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের আমদানি ব্যয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এতে দরিদ্র দেশগুলোকে আরও বেশি সংকটাপন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে FAO-র খাদ্য ঘাটতি দেশগুলো সম্পর্কে প্রতিবেদনে পূর্বাভাসে বলা হয়েছে চলতি বছরে এসব দেশের খাদ্য আমদানিতে ব্যয় 20% বৃদ্ধি পাবে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বাড়াবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।
প্রতিবেদনটি শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণে।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা জগৎবিখ্যাত কবি সাদির মাজার সহ তাঁর জীবনের নানা দিকের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করেছি। আজ মহান দুই কবির মাজার সহ তাঁদের জীবনের কীর্তির সঙ্গে পরিচিত হবার পর শহরটা একটু ঘুরে দেখার চেষ্টা করব।
সিরাজে ঐতিহাসিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বেশ কটি দর্শনীয় স্থান রয়েছে। 1747 সালে যখন নাদের শাকে হত্যা করা হয় তখন সিরাজের অধিকাংশ ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায়। এরপর জান্দ রাজবংশের প্রথম শাসক এই করিম খানের শাসনামলেই সিরাজ পুনরায় গড়ে ওঠে এবং পুনরায় ইরানের রাজধানী হিসেবে নির্বাচিত হয়। এ নিয়ে আমরা আজকের আসরের সূচনা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা করছে।
করিম খানের শাসনামলে সিরাজের অধিকাংশ সুন্দর সুন্দর ভবন নতুন করে নির্মিত হয়েছে, আবার কোনো কোনো ভবনের সংস্কারও করা হয়েছে। করিম খান প্রতিরক্ষা ব্যবস্থা স্বরূপ কেন্দ্রীয় শহরেই এই দুর্গটি নির্মাণ করেন। কালক্রমে তাঁর নামেই দুর্গটি পরিচিতি পায়। দুর্গটি দেখতে বেশ সুন্দর। উঁচু উঁচু প্রাচীর বেষ্টিত এই দুর্গটি অনেকটা বর্গাকৃতির। দুর্গের চারকোনায় চারটি বৃত্তাকার টাওয়ার দেওয়ালের সীমা পেরিয়ে আরেকটু উপরে উঠে গেছে। টাওয়ারগুলো ব্যাপক কারুকার্য খচিত। জান্দ শাসনামলে দুর্গ এলাকাটি শহরের একটি প্রধান এলাকা ছিল। এই দুর্গের বিপরীত দিকে বিস্তীর্ণ বাগান দুর্গটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বর্তমানে দুর্গের সংস্কার করা হয়েছে। এর একটি প্যাভিলিয়নকে জাদুঘরে পরিণত করা হয়েছে। এই জাদুঘরের নাম দেয়া হয়েছে পার্স জাদুঘর।
পার্স জাদুঘর পরিণত করা প্যাভিলিয়নটি আগে রিসেপশন হল হিসেবে ব্যবহৃত হতো। তারপর খুব অল্প সময়ের জন্য হলটি করিম খানের সমাধি হিসেবে ব্যবহৃত হয়। অল্প সময়ের জন্য বলার কারণ হল করিম খানকে এখানে সমাধিস্থ করার অল্প পরেই কাজার রাজবংশের প্রতিষ্ঠাতা আগা মোহাম্মদ খান করিম খানের মৃতদেহ ওই সমাধিস্থল থেকে স্থানান্তরের নির্দেশ দেন, যার ফলে সমাধিস্থলটি আর সমাধি হিসেবে থাকল না। পরে এই ঐতিহাসিক হলটি জাদুঘরে পরিণত হয়। আর দুর্গের মূল ভবনটি বর্তমানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুঃখজনক দিকটি হল এটি এখন আর জনগণের জন্য উন্মুক্ত নয়। এ পর্যায়ে একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছে।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। সিরাজে প্রচুর মসজিদ আছে, এগুলোর মধ্যে ওয়াকিল মসজিদটি বেশ বিখ্যাত। ওয়াকিল বাজারে প্রবেশ করতে গেলেই এই মসজিদটি দেখতে পাওয়া যাবে। মসজিদটি আপনার ঐতিহাসিক দৃষ্টিকে 231 বছর পেছনে নিয়ে যেতে সহযোগিতা করবে। সেই 1773 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল মসজিদটি। অবশ্য 19 শতাব্দীতে অর্থাৎ কাজার শাসনামলে মসজিদটি পুনরায় সংস্কার করা হয়। এই মসজিদটি বেশ কয়েকটা কারণে বিখ্যাত। প্রথমত, এর ভেতরকার নামাজের মূল জায়গাটি বেশ বড়। লম্বায় এটি 75 মিটার আর প্রস্থে 36 মিটার। দ্বিতীয় হল, নামাজের পুরো জায়গাটির উপরিভাগে রয়েছে সুন্দর সুন্দর গম্বুজ। 48টি কলামের উপরে এই গম্বুজগুলো স্থাপিত। গোলাকার কলামগুলোতে পাকানো দড়ির মতো পাঁচানো টাইলসের কারুকাজ নয়ন মুগ্ধকর।
তৃতীয় যে বৈশিষ্ট্যটি এই মসজিদটিকে দর্শনীয় করে তুলেছে তা হল সংস্কারকৃত এই মসজিদ কমপ্লেক্সের মাঝ উঠানে পুরনো জুমা মসজিদটির অস্তিত্ব এখনো বিদ্যমান রয়েছে। ওই মসজিদটিকে বলা হয়ে থাকে খোদাখানা অর্থাৎ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর বা খোদাখানার ডিজাইন মক্কার পবিত্র কাবা ঘরের অনুকরণে করা হয়েছে। কাবা ঘরের অনুসরণে নির্মাণ করার কারণে এর প্রতি মুসলমানদের আকর্ষণ এবং শ্রদ্ধা ব্যাপক বেড়ে গেছে। যাই হোক, মসজিদটির স্থাপত্যশৈলী, বিশেষ করে এর ভেতর বাইরের বিচিত্র কারুকাজ, সেই সাথে মসজিদটির বিশালত্ব তাকে বিখ্যাত করে তুলেছে। সিরাজের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে বর্তমানে তাই মসজিদে ওয়াকিল বা ওয়াকিল মসজিদের নামটি অন্তর্ভুক্ত হয়েছে। এ পর্যায়ে একটু মিউজিক বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। মসজিদ ই ওয়াকিল ছাড়াও সিরাজের আরও দুটি মসজিদ বেশ নাম করা। এগুলোর একটি হল মসজিদে সোহাদা, আরেকটি হল মসজিদে আতিক। মসজিদে সোহাদা দ্বাদশ শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়। তৎকালীন স্থানীয় শাসক সাদ ইবনে জঙ্গি এই মসজিদটি নির্মাণ করেন। এটিও ইরানের প্রাচীন বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম ছিল। তবে দুঃখজনক ব্যাপারটি হল ভয়াবহ ভূমিকম্প এই মসজিদটির সকল গর্ব ধুলায় মিশিয়ে দিয়েছে। এখন সেখানে এর স্মৃতিমূলক অস্তিত্বই কেবল অবশিষ্ট আছে।
আতিক মসজিদ সিরাজের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে আরেকটি দর্শনীয় স্থাপত্য। এটি ছিল প্রাচীন জুমা মসজিদ। 894 খ্রিস্টাব্দে মসজিদটি প্রথম নির্মিত হয়। এই মসজিদটি বেশ কয়েকবার ভূমিকম্পের কবলে পড়েছিল, যার ফলে এর মূল কাঠামো প্রায় বিনষ্ট হয়ে গেছে। বর্তমানে যে কাঠামোটি লক্ষ্য করা যায় তার অধিকাংশই সপ্তদশ শতক বা তার পরে নির্মিত হয়েছে। এই মসজিদটির দর্শনীয় দিকটি হল এর কোরআন ভবন। মসজিদ কমপ্লেক্সের ভেতরে অর্থাৎ এর উঠোনের মাঝখানে একটি চার কোণা ভবন রয়েছে। প্রত্যেক কোণে এক একটি টাওয়ার নির্মাণ করা হয়েছে। এটি চতুর্দশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল, তবে বিংশ শতাব্দীতে কোরআন ভবনের সংস্কার করা হয়। এখানে মহামূল্যবান কোরআনের কিছু কপি সংরক্ষিত রয়েছে।
যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ইরান ভ্রমণ। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 12 জুন শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারও বাড়ল প্রথম আলো। করোনা মহামারীতে অর্থনৈতিক ধাক্কা, বাড়ছে শিশু শ্রমিক ইত্তেফাক। দেশে ফিরেও মুক্তি নেই প্রবাসী নারীদের কালের কণ্ঠ। মুসলিম বিদ্বেষী হামলায় এতিম বাচ্চাকে নানা ধর্মের মানুষের কোটি কোটি টাকা অর্থ সাহায্য, মানব জমিন। করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ বললেন সিএসি সমকাল। এবার ভারতের কয়েকটি খবর শিরোনাম। জম্মু কাশ্মীরে দুই ভারতীয় পুলিশ সহ নিহত চার, আনন্দবাজার পত্রিকা। ধান্দাবাজি ও ক্ষমতা ভোগ করতে দলবদল, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনে কটাক্ষ দিলীপের আজকাল। বেসুরো দুই জোট সঙ্গী, বিহারে নড়বড়ে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।
জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাদের অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে কর্মচারীদের হাতে মার খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারপিটের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং নিন্দনীয়। অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে গেছেন দুই ভাই, তাদের মায়ের সামনে দুই ভাইকে মারপিট করা হয়েছে এবং তারা আহত হয়ে সেই হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছে। এটি যেমন লজ্জার তেমনি ঘৃণারও বটে। মাকে সুস্থ করার জন্য হাসপাতালে নেয়ার পরে দুই ভাইয়ের কাছে সংশ্লিষ্ট বিভাগের লোকজন টাকা বেশি চেয়েছে, যতদূর মনে পড়ছে যে 30 টাকা থেকে 100 টাকা চেয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যথেষ্ট সচেতন, স্বাভাবিকভাবেই তারা প্রতিবাদ করেছেন। এই ঘটনায় তাদেরকে সেখানকার লোকজন ধরে মারপিট করেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, যে এই যে সরকারি হাসপাতালের যে চিত্র, এই চিত্র শুধুমাত্র সরকারি দুই একটা হাসপাতালে না, সব হাসপাতালের চিত্র প্রায় এই রকম। শুধু হাসপাতাল নয়, খুব বাস্তব কথা হচ্ছে যে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে মোটামুটিভাবে প্রায় চিত্রটা এরকম। তো যে কথা বলছিলাম যে সরকারি মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দা জানানোর আসলে ভাষা নেই। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি খুব ভালোভাবে শাস্তির আওতায় আনা যায় তাহলে আমার মনে হয় যে পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে।
গাজা যুদ্ধে ইসরায়েলের সুরক্ষা তত্ত্বে মারাত্মক আঘাত হানার দাবি করেছে হামাস, আপনার দৃষ্টিতে বাস্তবতা কি?
আমি ব্যক্তিগতভাবে হামাসের এই দাবির সাথে একমত। কয়েকটা ঘটনা উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন। 2006 সালে যখন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে তখন কিন্তু যুদ্ধটা হয়েছিল 33 দিন বা 34 দিন। এরপরে 2007 সালে যখন হামাসের সাথে যুদ্ধ হয়েছে তখন 21 দিন। এরপরে সম্ভবত 14 দিনের একটা যুদ্ধ হয়েছিল 14 বা 15 সালে। এরপরে এইবার যুদ্ধ হলো 11 দিনের। তার মানে হচ্ছে ডিউরেশনটা বা সময়ের ব্যাপ্তিটা কিন্তু ক্রমেই কমে আসছে। তার মানে হামাস বা হিজবুল্লাহ ক্রমেই ইসরায়েলের জন্য বড় রকমের হুমকি বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। হামাস এবং হিজবুল্লাহ তারা তাদের প্রতিরোধ শক্তি জোরদার করছে, বাড়াতে সক্ষম হচ্ছে, যার কারণে যুদ্ধের ডিউরেশন কিন্তু কমছে। তার মানে 32 দিন পরে যুদ্ধবিরতি করেছিল ইসরায়েল 2006 সালে, 2021 সালে এসে 11 দিনের মাথায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। এবং খবর বেরিয়েছে এবারে যুদ্ধের সময় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার কাছে ধর্ণা ধরেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে আমেরিকাকে এই বার্তা দিয়েছে যে মিশরের মাধ্যমে যুদ্ধবিরতিটা করা হোক, তা না হলে ইসরায়েলের বা বেনিয়ামিন নেতানিয়াহুর যে রাজনৈতিক নড়বড়ে অবস্থা, সে নড়বড়ে অবস্থা তো আরো নড়বড়ে হতো, প্লাস ইসরায়েলের অর্থনীতির 12টা বস্তা। হামাসের 4,000 রকেট মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের অর্থনীতি কতটা ঝুঁকির মুখে পড়েছিল সেটা ইসরায়েলের যারা কর্মকর্তা তারা খুব ভালো বুঝতে পেরেছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জম্মু কাশ্মীরে দুই ভারতীয় পুলিশ সহ নিহত 4, আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসী হামলায় 2 পুলিশ সদস্য সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় 2 পুলিশ সদস্য ও 2 বেসামরিকের প্রাণহানি ঘটেছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। রাজনীতির খবর। বেসুরো দুই জোট সঙ্গে বিহারে নড়বড়ে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সদ্যই এরাজ্যের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি, ভোটে ব্যর্থতার পর হিড়িক পড়েছে দলত্যাগেরও। মুকুল রায়ের মতো হ্যাভি ওয়েট নেতা বিজেপি ছেড়েছেন, লাইনে আছেন আরও বেশ কয়েকজন। একইভাবে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ব্যর্থতা চাপা দিতে দিনরাত এক করতে হচ্ছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের। এরই মধ্যে বিজেপি তথা এনডিএ শিবিরের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিহার। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিরোধী মহাজোটের স্বপ্নে ধাক্কা, পাঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে জোট গড়ল বিএসপি অকালি দল। ধান্দাবাজিও ক্ষমতা ভোগ করতে দলবদল, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনে কটাক্ষ দিলীপের, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরেছে। মুকুলের ঘর ওয়াপসিতে গতকাল এমনটাই শোনা গিয়েছিল মমতা ব্যানার্জির মুখে। আর মুকুলের ফুল বদলে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, মুকুল রায় আসাতেও কোনো লাভ হয়নি, বিজেপি ছাড়াতেও দলের কোনো ক্ষতি হবে না। এর সঙ্গে দিলীপের খোঁচা, ধান্দাবাজি করতে এবং ক্ষমতার স্বাদ নিতে অনেকেই এমনটাই করেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রতিদিনের আয়োজন কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি বাহিনীর হাতে ইরানের মেহরান শহরের পতন ও অল্প সময়ের ব্যবধানে সেটি পুনরুদ্ধার নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ইরাকি প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ওয়ালফাজর আট অভিযানের মাধ্যমে ইরাকের ফাও উপত্যকা দখলের পাঁচ মাস পর ইরান কারবালা এক অভিযান চালায়। ফাও উপত্যকায় ইরানি যোদ্ধাদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ইরাকি বাহিনী ইরানের সীমান্তবর্তী মেহরান শহর দখল করে। সাদ্দামের সেনারা আত্মরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়, কিন্তু ইরানি যোদ্ধারা তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালিয়ে মেহরান শহর পুনরুদ্ধার করেন এবং ইরাকি বাহিনীকে আবারও তার আত্মরক্ষামূলক অবস্থানে পাঠিয়ে দেন। কারবালা এক নামের এই অভিযানে ইরাকি বাহিনীর 10,000 সেনা হতাহত ও 1,220 জন ইরানের হাতে বন্দী হয়। ইরাকের 110টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়। সেই সঙ্গে ইরানি যোদ্ধারা গনিমতের মাল হিসেবে লাভ করেন 69টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, 8টি প্রকৌশল যন্ত্র ও 64টি গাড়ি।
মেহরান শহর পুনরুদ্ধারের পর এটির বিভিন্ন প্রাচীরে বড় অক্ষরে লেখা একটি স্লোগান দেখতে পাওয়া যায়, মেহরান মুক্ত হল, ইমামের অন্তর শান্ত হল। কিন্তু ইরাকি বাহিনী শহরটি স্থায়ীভাবে দখলে রাখার ব্যাপারে যে দাম্ভিক প্রচারণা চালিয়েছিল তাতে পশ্চিমা পর্যবেক্ষকরা ভাবতেই পারেনি যে এত তাড়াতাড়ি শহরটি বাগদাদের হাতছাড়া হয়ে যাবে। লন্ডনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এক প্রতিবেদনে ঘোষণা করে, ইরান কর্তৃক মেহরান পুনরুদ্ধার এমন একটি ঘটনা যা গভীরভাবে পর্যালোচনা করার দাবি রাখে। ইরানের হাতে বন্দি ইরাকি সেনাদের মধ্যে বহু পদস্থ সেনা কর্মকর্তা ছিল, তাদের মধ্যে ছিল একাধিক মেজর জেনারেল এবং বেশ কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল।
লন্ডনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে, ইরাকি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে হতাশা থেকেই তাদের এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তা বন্দী হয়েছিল। ইরাকের তৎকালীন উপপ্রধানমন্ত্রী তারেক আজিজ এক সাক্ষাৎকারে ভেবেই পাচ্ছিলেন না কিভাবে মেহরানে এত বড় পরাজয়ের কথা বর্ণনা করবেন। তিনি ওই সাক্ষাৎকারে মেহরানে ইরানি যোদ্ধাদের হাতে ইরাকি বাহিনীর ভয়াবহ পরাজয় সম্পর্কে কোনো কথা বলেননি। তিনি শুধু ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। তারেক আজিজ বলেন, কোনো দেশ যেন তেহরানকে কোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা না করে। তিনি দাবি করেন, তাহলেই কেবল ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত ও শান্তি মেনে নিতে বাধ্য করা যাবে।
এ সময় লন্ডন থেকে প্রকাশিত গার্ডিয়ান পত্রিকা জানায়, ইরাকি বাহিনী 2,500 সেনার লাশ পেছনে ফেলে রেখে মেহরান থেকে পালিয়ে এসেছে। ৬ সপ্তাহ আগে ইরাক যখন মেহরান দখল করে, তখন বাগদাদে তোপধ্বনি ও মিছিল শোভাযাত্রা করে এ বিজয়কে উদযাপন করা হয়। অথচ এখন বাগদাদ সুর নরম করে চুপচাপ এ কথা স্বীকার করেছে যে ইরাকি সেনারা শুধু মেহরানি পুনরুদ্ধার করেনি, বরং তারা আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। ফাওদ্বীপ দখলে রেখে মেহরান পুনরুদ্ধারের ঘটনায় ইরানের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। বিবিসি রেডিও এক বিশ্লেষণে জানায়, যদিও মেহরান পুনরুদ্ধারের ঘটনা মূল যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে বে না, তবু ইরানি সেনারা প্রমাণ করে দিয়েছে যে তারা ফাওদ্বীপের নিয়ন্ত্রণ বজায় রেখে ইরাকি বাহিনীর যে কোনো আগ্রাসন মোকাবেলা করতে এবং নতুন নতুন বিপদ সৃষ্টি করতে সক্ষম।
মেহরানে পরাজিত হওয়ার পর ইরাকি বাহিনী যথারীতি ইরানের বিভিন্ন শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় ইরানের শত শত বেসামরিক নাগরিক হতাহত হন এবং এদেশের শিল্প কারখানাগুলোর ব্যাপক ক্ষতি হয়। এসব হামলার জবাবে ইরান ইরাকের রাজধানী বাগদাদের শিল্প কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত নেয়। হামলার আগে ইরানের রেডিও টেলিভিশন থেকে বারবার ইরাকি বেসামরিক জনগণকে সেদেশের সব শহরের শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রগুলো থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
১৯৮৬ সালের ইরাকি বিমানবাহিনী ফ্রান্সের কাছ থেকে পাওয়া মিরেজ F-1 জঙ্গি বিমান দিয়ে প্রথমবারের মতো ইরানের ইস্পাহান শহরের তেল শোধনাগারে বোমাবর্ষণ করে। সে সময় ইরাকি বাহিনীর কাছে জ্বালানি সরবরাহকারী বিমান না থাকায় এবং ইস্পাহান পর্যন্ত এসে আবার ফিরে যাওয়ার মতো জ্বালানি মিরেজ জঙ্গি বিমানে ধারণ করার ক্ষমতা না থাকায় এই হামলাকে ইরাকের বিমানবাহিনীর সক্ষমতার উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করা হয়। এ ঘটনায় একথা প্রমাণিত হয় যে ইরাকি জঙ্গি বিমানগুলো যেভাবেই হোক আকাশে জ্বালানি সংগ্রহের কাজ শুরু করেছে।
ইরাক একথা ভালো করে জানত। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরান একমাত্র তেল রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীল। এ কারণে বাগদাদ ইরাকের বিভিন্ন তেল স্থাপনা, তেল শোধনাগার, তেল ট্যাঙ্কার ও তেল রপ্তানিকারক বন্দরগুলোর উপর হামলা চালায়। সে সময়ে ইরাকের সাদ্দাম সরকার পাইপলাইনের মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও জর্দানে তেল পাঠিয়ে ওইসব দেশের বন্দর থেকে তা বিদেশে রপ্তানি করত। কাজেই তেল রপ্তানির জন্য ইরাক পারস্য উপসাগরের উপর তেমন একটা নির্ভরশীল ছিল না। অন্যদিকে ইরানের বেশিরভাগ তেল এই উপসাগর দিয়ে রপ্তানি হতো।
কাজেই পারস্য উপসাগরে যুদ্ধ ছড়িয়ে দিলে তাতে ইরাকের কোনো ক্ষতি হতো না বললেই চলে। এ কারণে ইরাকি বাহিনী ১৯৮৬ সালে পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী ইরানি জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোর উপর বিমান হামলা শক্তিশালী করে। এ কাজে ইরাক আমেরিকার দেয়া গোয়েন্দা তথ্য ও ফ্রান্সের কাছ থেকে পাওয়া মিরেজ জঙ্গি বিমান ব্যবহার করে, আর এ কাজে সার্বিক সহযোগিতা করে পারস্য উপসাগর তীরবর্তী আরব দেশগুলো। ১৯৮৫ ও ১৯৮৬ সালে ইরানের সর্বমোট ১২০টি তেল স্থাপনা ও তেল ট্যাঙ্কারের উপর ইরাকি সেনারা হামলা চালায়। এসব হামলায় ইরানের ১৭৮ জন তেল কর্মী নিহত হন। হামলার ফলে স্বাভাবিকভাবেই ইরানের তেল রপ্তানি শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
ইরাকি বাহিনী এভাবে যুদ্ধের ময়দানে পেরে উঠতে না পেরে অর্থনৈতিকভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করার নেশায় মেতে ওঠে। প্রথম দিকে এ ধরনের হামলায় ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হলেও ইরানি যোদ্ধারা উপযুক্ত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন এবং ইরাকের সাদ্দাম সরকারকে একথা বুঝিয়ে দিতে সক্ষম হন যে ইরানের উপর আগ্রাসন চালিয়ে বাগদাদ মারাত্মক ভুল করেছে।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গে পাওয়ার আশা রইল।
সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো সহ নতুন কিছু খবর। ইরান বলেছে আমেরিকা এখনও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন। আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে রুশ প্রেসিডেন্টের মন্তব্য, বৈঠক সফল হওয়ার আশা। করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, মন্তব্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলা, দুই পুলিশ জওয়ান সহ চারজন নিহত। এবার কয়েকটি নতুন খবর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দুটি এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীরা তাদের উপস্থিতি জোরদার করছে। তাদের অবস্থান সুসংহত করার জন্য ওই দুটি এলাকায় তারা সামরিক সরঞ্জাম ও সাজোয়াজান পাঠাচ্ছে। এর মধ্যে সন্ত্রাসীরা আশেপাশের এলাকায় মর্টার হামলা জোরদার করেছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় আরও এক কিশোর শহীদ হয়েছে। পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় গতকাল ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে ইসরায়েলি সেনারা গুলি চালায় এবং তাতেই এই কিশোর শহীদ হয়। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজ্জি বলেছেন তার দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইয়েমেন সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা উস্কে দেওয়ার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। হুসাইন আল এজ্জি বলেন, আমাদের নিরপরাধ জনগণের রক্তে ব্রিটেন পরিতৃপ্ত হতে পারেনি এখনও। সানাভিত্তিক সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য ইয়েমেনের লোকজনের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত বৈঠক করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। Thank you.